ধন্যবাদ সাবরিনা। সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের হ্যালো ওয়াশিংটনে। আপনারা শুনলেন আজকের বিষয় জলাবদ্ধতা। আর এই মুহূর্তে আমার মনে হয় সবচেয়ে জলাবদ্ধতার সমস্যা বাংলাদেশের মানুষগুলোর সামনে সবচেয়ে প্রকট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর এই সমস্যা নিয়ে আলোচনার জন্য আমরা খুব সৌভাগ্যক্রমে পেয়েছি একজন পরিকল্পনাবিদ, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভূগোলের অধ্যাপক, উনি এখনও এমেরিটাস প্রফেসর হিসেবে আছেন, অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের হ্যালো ওয়াশিংটনে।
ধন্যবাদ।
আমাদের সঙ্গে আরও নিউ ইয়র্ক থেকে যোগ দিয়েছেন সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনাকেও স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
আমাদের এই অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটন মূলত বিভিন্ন জায়গা থেকে শ্রোতারা প্রশ্ন করেন টেলিফোনে। আমরা জানি এই মুহূর্তে বাংলাদেশের, গোটা বাংলাদেশের মানুষ জলাবদ্ধতার সমস্যা, ঢাকা শহর, চিটাগাং শহর তো বটেই, বাংলাদেশের বিভিন্ন জায়গায়। আজকে টেলিভিশন নিউজে সকাল থেকেই দেখলাম নিউজের প্রায় 10-15 মিনিট ব্যাপী পুরো জলাবদ্ধতা সমস্যা নিয়ে আলোচনা হচ্ছে, বিভিন্ন স্থানে বন্যা নিয়ে আলোচনা হচ্ছে, এবং মন্ত্রী, সচিব, বিভিন্ন পর্যায়ের মানুষেরা এটা কিভাবে এই সমস্যার সমাধান করা যায় সেই বিষয়ে কথা বলছেন। অধ্যাপক নজরুল ইসলাম, আপনার কাছে আগে আসছি। জলাবদ্ধতা তো ঢাকাতে অনেক আগের থেকেই আমরা লক্ষ্য করেছি, এখন চিটাগাং সহ ছোট ছোট শহরগুলোতেও জলাবদ্ধতার সমস্যা দেখা দিয়েছে, বৃষ্টি হলেই আর বর্ষা মৌসুমে হয়ে যায়। তো এর থেকে প্রতিকারের উপায় কি আমাদের, খুব সংক্ষেপে যদি আপনি শুরু করেন।
হ্যাঁ, ধন্যবাদ। তো জলাবদ্ধতা আমরা জানি যে হচ্ছে, এবং বহু বছর ধরেই বড় শহর ঢাকা এবং ইদানিং চট্টগ্রামে একটি প্রকট আকার ধারণ করেছে। মূলত কারণটি হলো যে চট্টগ্রাম একটু ব্যতিক্রম, কিন্তু ঢাকা এটা একটা সমতল ভূভাগের উপরে অবস্থিত। এর যে ভৌগোলিক পরিবেশ সেটা একবার সমতল, এবং সেইখানে আমরা এটাও জানি যে ঢাকা অঞ্চলেও প্রচুর বৃষ্টি হয়, চট্টগ্রামে আর একটু বেশি হয়। তো ঢাকায় এই বৃষ্টি বহুল একটি এলাকা, এবং যেটি একেবারেই সমতল, সেখানে প্রাকৃতিক প্রক্রিয়ায় নদী বন্যা বা নদী থেকে আসা পানি, সেই বন্যাটা হয়। আগে বহু হয়েছে এরকম, 54 সালে, 88 সালে, 98 সালে, এরকম বড় বড় বন্যা, সেটা আমরা নদীর পানি থেকে বন্যা যেটা সেটা বলি আর কি, আর বর্ষাকালে তো হয়। আরেকটা হলো যে বৃষ্টির কারণে বন্যা, এটা অনেক সময় নগরে হলে আমরা বলি নগর বন্যা। এটি ইদানিং বেশ কঠিন অবস্থায় চলে গেছে কয়েক বছর ধরেই। এখন ঢাকা যেটি বললাম, যেটি সমতল ভূমির উপরে শহর, এবং এই শহরটি বিগত 40 বছর তো বটেই বা তারও আগে থেকেই খুব দ্রুত এখানে নগরায়ণ হচ্ছে। নগরায়ণ মানে বাস্তু নির্মাণ, সড়ক নির্মাণ, বাড়িঘর নির্মাণ, এইভাবে সম্প্রসারণ হচ্ছে, জনসংখ্যা বেড়েছে, তার সাথে এইগুলো হচ্ছে। কিন্তু হলে অসুবিধা হতো না যদি পরিকল্পিতভাবে এই সম্প্রসারণটা সম্ভব হতো। পরিকল্পনা ছিল, যেমন 59 সালের 20 সাল মেয়াদি একটা পরিকল্পনা DIT ছিল, সেখানে কিন্তু এই বিষয়টি চিহ্নিত হয়েছিল যে ঢাকার বৃষ্টির পানি, বন্যার পানি সরে যাওয়ার ব্যবস্থা রাখতে হবে। সেই জন্য তারা সুপারিশ করেছিলেন ঢাকার চারদিকের 4টি নদী এবং এই যে প্রায় 40টির বেশি প্রাকৃতিক খাল ছিল, সেগুলো প্রবাহ সঠিক রাখতে হবে, এবং সেগুলো চ্যানেলগুলো সঠিক থাকে। কিন্তু এবং জলাশয় ছিল অসংখ্য, পুকুর, দিঘি এবং নিম্নভূমি ছিল, সেখানে পানি নেমে যেত এবং ক্রমান্বয়ে সেই পানি নদীতে গিয়ে পড়তো। এখন ইদানিংকালে এত দ্রুত জনসংখ্যা বৃদ্ধি এবং নির্মাণ ইত্যাদি হয়েছে, রাস্তাঘাট তৈরি হয়েছে, রাস্তা হওয়ার সময় পানি অনেক সময় প্রবাহ বন্ধ থাকে বা বাধাগ্রস্ত হয়।
তাছাড়া নদীও তো ছোট হয়ে গেছে,
নদী সংকুচিত হয়ে গেছে, খালগুলো বেশিরভাগই বন্ধ হয়ে গেছে, 2-4টি আছে, ওয়াসা উদ্ধারের চেষ্টা করেছে কিন্তু পুরোপুরি সফল হয় নাই, 2-1টিতে হয়েছে। তো ইদানিংকালে যেমন বলা হয় যে অনেকটা কৃত্রিম উপায়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা হয়, সেটা হলো ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে। তো সেটার একটা ক্যাপাসিটি থাকে, তারা স্বাভাবিক এগুলো যতই বেশি ক্যাপাসিটি করতে চায় খরচাও বাড়ে, আবার বৃষ্টি তো অনিশ্চিত, এটা ধরে নেওয়া হয় হয়তো 200 মিলিমিটার যদি বৃষ্টি হয় সেই অনুযায়ী প্ল্যান করে।
স্যার আপনাকে ছোট ছোট করে একটু থামতে বলবো, একজন কলার ফোন করেছেন, তার মাঝখানে তার একটু ইয়েটা নিয়ে নিই প্রশ্নটা। জি হ্যালো, আপনি নারায়ণগঞ্জ থেকে বাচ্চু ভুইয়া বোধহয় ফোন করেছেন না?
আমি অনেক পুরনো শ্রোতা, অনেক 50 বছর ধরে আমি ভয়েস অফ আমেরিকা শুনি, কিন্তু এমন ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠানটা মনে করেন যে রেডিওর মধ্যে প্রচারিত হয় যার জন্য শুনতেও পারা যায় না। এই আপনাদের কাছে প্রত্যেক বুধবারে যেমন জলবায়ু পরিবর্তন এইসব নানান যত ইয়ে আছে আমি
অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আজকে আমরা আলোচনা করছি জলাবদ্ধতা নিয়ে। প্রফেসর নজরুল ইসলাম এবং সৈয়দ মাহমুদউল্লাহ আছেন, আপনি কি কিছু বলতে চান এ বিষয় নিয়ে?
আমি আগেও জলবায়ু পরিবর্তন সম্বন্ধে আমি বলছি জলাবদ্ধতা, আমি বাংলাদেশের এই নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের 2500 থানার বড় বিনার চরের বাচ্চু ভুইয়া।
জি
আমি বলছি যে বাংলাদেশের যে নদী নালা খাল বিল এগুলি আছে, এগুলি আগে নৌকা চলতো, এখন তো নৌকা চলে না, তারপরে রাস্তাঘাটের দাম, হ্যাঁ, তারপরে আমাদের এই নদী নালা খাল বিল কাইটা যদি মনে করেন বিদেশে যেরকম দেখা যায় ডিসকভার চ্যানেলের মধ্যে ছোট ছোট খাল দিয়া ফেরি বোট চলতেছে পর্যটকের মতন ব্রিজের গোড়ায়, এইসব যদি চলার ই করে তাহলে রাস্তাঘাটের দামও কমলো, মানুষের কর্মসংস্থানও বাড়লো। আমি ছোট সময় এই একবার আপনার জিয়ুর রহমানের আমলে, শেখ মুজিবুর রহমানের আমলে দুটি নদী নালা খাল বিল নিয়ে বড় চিন্তায় ছিল যে বাংলাদেশের নদীমাতৃক দেশ, এগুলির মধ্যে মনে করেন এই নৌকা বিভিন্ন ধরনের স্পিড বোট যদি এগুলি খনন করে মাছ,
তাঁকে আবার অনুরোধ করি শেষ করার জন্য, এরপরে আমরা আবার আলোচনা।
জি আছে, আমাদের শ্রোতা যে বললেন যে খাল বিল ইত্যাদি বন্ধ হয়ে গেছে, তো এটা ঠিক যে ঢাকা শহরেও এতগুলো খাল ছিল 40টির বেশি, তার অধিকাংশই বন্ধ হয়ে গেছে, এই কারণে বৃষ্টির সময়ে পানি সহজে নেমে যেতে পারে না। আর এত বেশি নির্মাণ বা নগর উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট ভবন আদি ইত্যাদি, যে সবুজ জায়গা কমে গেছে এবং পুকুর জলাশয় যেগুলো ছিল সেগুলো কমে গেছে, তার ফলে হয় কি বৃষ্টির পানি গিয়ে যে কোনো একটা আধারে জমা হবে জলাধার সেইটি খুঁজে পাচ্ছে না, ফলে রাস্তার উপরেই পানি জমে অথবা বাড়িঘরে পানি ঢুকে যায়। তো এই জিনিসটা হচ্ছে, তার মানে দরকার ছিল এটা বহু আগেই, 1917 সনে প্যাট্রিক গেডিসের প্ল্যানেও বলা হয়েছিল খালগুলোকে সংরক্ষণ করো, 59 সনের প্ল্যানেও একই কথা ছিল, পরবর্তী যে প্ল্যান 97 সালে সেইখানেও ছিল, সর্বশেষ 2015 সালের যে রাজুকের প্ল্যান সেইখানেও এই ধরনের কথা আছে, কিন্তু এগুলো তাত্ত্বিক কথাই থেকে যায়, সুপারিশ থেকে যায়, বাস্তবায়ন সেইভাবে হয় না। তো ওয়াসার দায়িত্ব ছিল এই বৃষ্টির পানি ঢাকা থেকে নিষ্কাশনের ব্যবস্থা করা, তারা কিছু চেষ্টা করেছে, করে নাই তা না, কিন্তু যথেষ্ট নয়, এই কারণে জলাবদ্ধতা হয়ে যায়। তো এখন আবার এখন শুনছি ওয়াসা থেকে এই তাদের দায়িত্বটা সিটি কর্পোরেশনে দিয়ে দেওয়া হবে, সেখানে হয়তো সমস্যা আর একটু বাড়বে, কারণ সিটি কর্পোরেশন তো অনেকদিন থেকে এই অভিজ্ঞতাটা তাদের নেই, তাদের অভিজ্ঞতা হলো শুধু সারফেস ড্রেন সেগুলোকে রক্ষণাবেক্ষণ করা। তো যাই হোক,
এই সমন্বয়হীনতার বিষয়টি আসলে
সমন্বয়হীনতা একটা আছে, আর যাকে যেই দায়িত্ব দেওয়া হয় সেইটুকু যদি তারা সঠিকভাবে দায়িত্বপূর্ণ ভাবে পালন করেন তাহলে কিন্তু সমস্যা একটু কম থাকে।
আরো একজন কলার আছে আমাদের, আবু দারদা জুবায়ের, ঢাকা থেকে সাংবাদিক, আমার মনে হয় পরিচিত সবারই মোটামুটি, বাংলার আবু দারদা জুবায়ের আছেন। হ্যালো,
হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছি?
জি জি বলুন। অধ্যাপক নজরুল ইসলাম এবং সৈয়দ মাহমুদউল্লাহ আছেন, স্যার কথা বলছিলেন এতক্ষণ, এখন আমি অবশ্য মাহমুদউল্লাহ ভাইয়ের কাছে বিশ্লেষণ শুনতে চাই।
অধ্যাপক নজরুল ইসলাম স্যারের কথাটা শুনলাম, স্যারের কথার সাথে আমি একমত। আজকে সন্ধ্যায়ও এক সপ্তাহে আমি নিজে এফেক্টেড, আমার বাসার কমলাপুর অঞ্চলে আমার বাসার ভিতরে আজকে পানি ঢুকে যায় ঘরের ভিতরে বেডরুমে, আমি সকালবেলা অফিসে আসতে পারিনি, আমি অফিসে এসেছি বিকেলে আর কি, লুঙ্গি পরে বাসা থেকে বের হয়েছি, আমি ব্যাগের ভিতরে প্যান্ট নিয়ে তারপর আমি পেঁচগায়ের এদিকে এসে সাত রাস্তায় নেমে আমি একটি পাবলিক টয়লেটে ঢুকে হাত পা ধুয়ে তারপরে আমি প্যান্ট পরে আমি রিক্সা চড়ে কারণবাজার অফিসে এসেছি। এটা হলো বাস্তবতা, অস্বীকার করার কোনো জো নেই। তো আজকে সন্ধ্যায় আমি কথা বলেছি, আমাদের টেলিভিশনে এসেছিলেন ওয়াসার ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও ইঞ্জিনিয়ার প্রকৌশলী তাকসিম এ খান সাহেব, উনিও বলেছেন এবং আমরা দেখেছি টেলিভিশনে যে ঢাকা দক্ষিণের মেয়র বলেছেন যে এই জলাবদ্ধতার জন্য দায়ী ওয়াসা, কিন্তু ওয়াসার চেয়ারম্যান এমডি বলেছেন যে এটা আমি কাউকে দায়ী করতে চাই না, যেহেতু বড় বড় ড্রেনগুলো এখন কাজ করতেছে, ড্রেন বসাচ্ছে, ময়লা আবর্জনা পরিষ্কার করে সিটি কর্পোরেশন, তো সুতরাং এর দায়িত্ব সিটি কর্পোরেশনের। তা আমি ছোটবেলায় যে দেখেছি নজরুল স্যার যেটা বললেন যে ঢাকায় অনেক জলাশয় ছিল, অনেক খাল বিল ছিল, সব এখন বাড়িঘর উঠে খালগুলো ভরাট হয়ে গেছে। আমি বিশেষ করে কমলাপুর এবং পূর্বাঞ্চলের যদি কথা বলি যে মতিঝিল আরামবাগে যে খাল ছিল সেই খাল বক্স কালভার্ট করা হয়ে রাস্তা বানানো হয়েছে, ফলে পানি নেমে যেতে পারে না। আরামবাগ ফকিরাপুর নটরডেম কলেজের সামনে এবং কমলাপুর অঞ্চলে হাইডেল স্কুলের সামনে দিয়ে এই যে রাজারবাগ শান্তিনগর যে পানিগুলো জমে অন্যতম কারণ হলো আমি মনে করি যে ড্রেনেজ ব্যবস্থা, সেই ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ। ন্যাচারাল যে পানির প্রবাহের যে ধারা ছিল সেটা বন্ধ করে বক্স কালভার্ট করা হয়েছে এবং বক্স কালভার্টের ভিতরে আমরা যারা অসচেতন নাগরিক তাদের দায়িত্বহীনতার কারণে আমরা ময়লা পলিথিন আবর্জনা আমরা ফেলেছি, ফলে সময় মতো পরিষ্কার করা হচ্ছে না।
এই কথাটি
অল্প বৃষ্টিতে সবকিছু তলিয়ে যাচ্ছে। আর একটি বিষয় হলো যে খালগুলো তো দখল হয়ে গেছে, যে পানিটা ঢাকার পশ্চিম অঞ্চল থেকে সেগুনবাগিচে হয়ে সেগুনবাগিচার ভিতর দিয়ে আরামবাগ ফকিরাপুল হয়ে আপনার কমলাপুর দিয়ে মুগদাপাড়া মানিকনগর হয়ে যেটা বালু নদীতে বা শীতলক্ষায় চলে যেত সেই পানির স্বাভাবিক গতি প্রবাহকে আমরা নাগরিক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাই আমরা এটা
পাঁচতলা বিল্ডিং হয়েছে যার কারণে এনফোর্স করতে পারছি না। এখন তার কথায় আমরা আজকে খুব আশ্বস্ত হয়েছি, তিনি চেষ্টা করছেন এগুলো সলভ করার। আমি একটু সৈয়দ মোহাম্মদুল্লাহর কাছে আসছি। আবু দারদা জুবায়ের এবং আগের শ্রোতার বক্তব্য আপনি শুনলেন, অধ্যাপক নজরুল ইসলামের সূচনা বক্তব্য শুনলেন, সৈয়দ মোহাম্মদুল্লাহ কি একটু যোগ করবেন কিছু?
তাদের বিজ্ঞ অধ্যাপক এবং অন্য দুজন সাংবাদিক এবং ভদ্রলোক নারায়ণগঞ্জ যেটা বললেন সেটা সব তাদের নিজের বিশ্লেষণ, যে কোনো প্রশ্ন না, এবং এগুলো সবই অত্যন্ত সঠিক বক্তব্য। আমি নিউ ইয়র্ক নগরে থাকি, এটা একটা মহানগরী এবং এখানেও প্রায় 70-80 লাখ লোকের বাস এবং ছোট একটি জায়গা ঘন বসতি। আমার মনে হয় ঢাকার সাথে নিউ ইয়র্ক নগরের ঘন বসতি প্রায় তুলনীয়, কিন্তু এখানে প্রচুর বৃষ্টি যে মাঝে মাঝে হয়, আমরা মাঝে মাঝে ঠাট্টা করে বলি অধিক বাংলাদেশি এসে যাওয়ার পরে এখন এই দেশেও মনসুন বেড়ে গেছে। তো যাই হোক, প্রচন্ড বৃষ্টিও যখন হয় বেশ কয়েক ঘন্টা, জলাবদ্ধতার কোনো কিছু আমরা দেখি না, কারণ এখানে সেই ব্যবস্থা আছে। আর একটা কথা হচ্ছে, বিজ্ঞ অধ্যাপক এবং অন্য যারা বললেন সেটা এই খাল বিল ইত্যাদি ভরে গেছে নিউ ইয়র্ক শহরে। হ্যাঁ, জলাধার বলতে এটা চারিদিকে সাগরের ইনলেট আছে, নদী আছে দুদিকে, এগুলো আছে, কিন্তু ঢাকা নগরে যেরকম শহরের ভিতর দিয়ে অনেক খাল ছিল, অনেক জলাশয় ছিল, তেমন নিউ ইয়র্ক শহরে নেই। তার এগুলো না থাকার কারণেও তো এখানে সেই জল জমছে না, তো ফলে নিশ্চয় একটা প্ল্যানিং আছে। একটা হচ্ছে এটার নিশ্চয়ই পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটা অত্যন্ত অত্যন্ত ভালো। বাংলাদেশে বাস্তবতা হচ্ছে যে জলাশয় গুলো চলে গেছে, খালগুলো চলে গেছে, এই ভিত্তিতে প্ল্যান করা দরকার। যেটা মাননীয় অধ্যাপক বলেছেন যে অনেকগুলো প্ল্যান হয়েছে একের পর, এখন সেগুলো আবার নিয়ে সমস্যা হচ্ছে কি এই জলাবদ্ধতা, এখন নৌকা চলছে রাস্তার উপর দিয়ে, এই মুহূর্তে সবাই সংকটে আছেন, একটু হইচই হবে, কয়েকদিন টিভিতে দেখাবে, আলোচনা হবে, যেই বর্ষা মৌসুম শেষ হয়ে গেল অন্যান্য সমস্যা আসবে, রাজনীতির সমস্যা আসবে, এগুলো সব ভুলে যাবে। এই ভুলে না যাওয়ার জন্য যদি সংঘবদ্ধ আন্দোলন হয় একটি ব্যাপার। আরেকটা হচ্ছে বিদেশের আরেকটি অভিজ্ঞতা, হল্যান্ড তো সাগর পৃষ্ঠ থেকে উচ্চতা দেশটার নিচে, সেখানকার শহরগুলোকে এমন ভাবে তারা তৈরি করছে, এমন ভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা, যেটা আমি নিশ্চিত যে আমাদের মাননীয় অধ্যাপক ওই প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানেন এবং আলোকপাত করবেন। সেই দেশে তো জলাবদ্ধতার সমস্যা না, অ্যামস্টারডামে আছে, অ্যামস্টারডামের ভিতর দিয়ে অবশ্য খাল আছে, যাই হোক নদী আছে, কিন্তু তারপরও জলাবদ্ধতা থেকে দেশটাকে রক্ষা করছে তারা, দেশকে ডুবার থেকে রক্ষা করছে, সেটা অত্যন্ত ইফেক্টিভ প্ল্যান। সেই ধরনের কোন ক্রিয়েটিভ বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হবে। বর্তমান বাস্তবতা যে এখানে 1 কোটির বেশি লোক বসবাস করছে, খাল চলে গেছে, জলাশয় চলে গেছে, এই বাস্তবতাকে মেনে নিয়ে প্ল্যান করতে হবে।
এখন আমাদের সঙ্গে আরেকজন শ্রোতা যোগ দিয়েছেন, জাহিদুল ইসলাম শরীয়তপুর থেকে, আপনি আছেন? হ্যালো
সেলিম ভাই।
জি জি জি।
হ্যাঁ সেলিম ভাই, আমার কথা হচ্ছে যে আমরা পৌর শহরের বাসিন্দা, আমাদের এই পৌর শহরটা তৈরি করেছেন বা অনুমোদন করেছেন সাবেক পানি সম্পদ মন্ত্রী জনাব আব্দুর রাজ্জাক সাহেব এবং তার বড় ছেলে নাইম রাজ্জাক সাহেব আমাদের এমপি। আমাদের এই বৃষ্টি জলাবদ্ধার কারণে যে সমস্যাগুলি হচ্ছে, বিশেষত শিক্ষা প্রতিষ্ঠান পানিতে নিমজ্জিত হয়ে যাচ্ছে, শিক্ষার্থী শিক্ষকরা সমস্যা করছে, তখন ওনার সাথে আমরা একবার কথা বলেছি, তিনি আশ্বস্ত করেছেন পরিকল্পিত উপায়ে যদি ড্রেনেজের ব্যবস্থাটা করা যায়, যেহেতু আমরা দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণী পৌরসভায় উন্নীত হয়েছি, সমস্যাটা হচ্ছে যে এই সমস্যা সমাধান তো স্বল্প সময়ে সম্ভব না। এখন সরকার যদি তাদের কথা মতো পরিকল্পিত ভাবে ড্রেনেজ ব্যবস্থা করে দেওয়ার জন্য এমপি মহোদয় যা দাবি দাওয়া দিচ্ছেন সরকারের নিকট সেটা পূরণ করে, তবেই আমরা মনে হয় এই জলাবদ্ধতা থেকে পরিত্রাণ পেতে পারি।
জি, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। প্রফেসর নজরুল ইসলামের কাছে আমি আসছি, আপনি সৈয়দ মাহমুদউল্লাহর বক্তব্য শুনেছেন, বিদেশের অভিজ্ঞতা বিশেষ করে হল্যান্ডের প্রসঙ্গ টেনেছেন, আমি আশা করব আপনি একটু আলোকপাত করবেন। আর বিদেশের অভিজ্ঞতার বলতে নিউ ইয়র্ক শহরের কথা যেভাবে সৈয়দ মাহমুদউল্লাহ বললেন, আমি নিউ ইয়র্ক থেকেছি দীর্ঘদিন, এখন ওয়াশিংটন ডিসিতে থাকি, তো এই জলাবদ্ধতা ঘন্টার পর ঘন্টা বৃষ্টি হলে এখানে হয় না, এর একটা কারণ তো সুয়ারেজ সিস্টেম খুবই ভালো এক নম্বর, কিন্তু দ্বিতীয় আর একটা কারণ আমি মনে করি, এই 10-11 বছর আমি থেকে কোথাও কাউকে রাস্তায় ময়লা ফেলতে দেখিনি, যে একটা ময়লা ড্রেনে ঢুকে গিয়ে রাস্তা বন্ধ হয়ে যাবে এরকম ঘটনা, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। জি, এবার আপনি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।
না অবশ্যই, যে ময়লা ফেলার অবশ্য নিউ ইয়র্কে সুযোগও নেই, তার সবই তো ঢাকা। তো আরেকটা হলো যেটা মাহমুদুল সাহেব বলেছেন যে নিউ ইয়র্ক তো চারদিকে ওটার সাগর, তো সেখানে পানি সহজেই সরে যায়, ওদের একটা সমস্যা কম, কিন্তু সেই একই কথা বলা যেতে পারত হয়তো চট্টগ্রামের বেলায়। চট্টগ্রাম কিছুটা পাহাড়ি, অতএ পানি সরবার সুযোগ ছিল এবং সাগরে চলে যেতে পারত, কিন্তু এখন ইদানিং আমরা দেখছি চট্টগ্রামেও জলাবদ্ধতা প্রকট ঢাকার চেয়েও বেশি, কারণ সেইখানে কতগুলো খাল, বিশেষ করে চাকতাই খাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ খাল, সেটাও সংকুচিত হয়ে গেছে, তার প্রবাহ ক্ষমতা কমে গেছে। আরেকটি হলো যে কর্ণফুলীর তলদেশে পলি জমে একটু তার যে প্রবাহ ক্ষমতা সেটাও কমে গেছে, আবার সমুদ্রের স্রোত উপরে আসে যখন, এর জন্য গেট দেওয়া হয়েছিল, সেটাও কার্যকর ততটা হচ্ছে না। যাই হোক, তো ঢাকার ব্যাপারটা হলো, ঢাকা তো সমুদ্রের থেকে অনেক দূরে, তবে চারদিকে নদী আছে, যেমন পানি বের হয়ে যেতে পারত, নদীতে গিয়ে পড়তে পারত, সেটা সম্ভব হতো যদি প্রাকৃতিক খালগুলো যেগুলো ছিল 40-এর বেশি সেগুলো বহাল থাকতো, সচল থাকতো, তার অনেকগুলোই বন্ধ করে দেওয়া হয়েছে, বক্স কালভার্ট উপরে রাস্তা, এই সিদ্ধান্তটা এখন মনে হয় যে ভ্রান্ত সিদ্ধান্ত ছিল। আরেকটা হলো এই ড্রেনের আন্ডারগ্রাউন্ড ড্রেন যেটা আছে বা সুয়ারেজ পাইপ, স্টর্ম ওয়াটার পাইপ, সেগুলোতে বিভিন্ন রকমের এই বর্জ্য ফেলা হয়, নাগরিক অসচেতন নাগরিক এরা ফেলে। আরেকটা হলো যে সিটি কর্পোরেশনের আবার দায়িত্ব আছে, তারা ওপেন ড্রেন যেগুলো আছে সারফেস ড্রেন সেটার দায়িত্বে তারা, কিন্তু সেইগুলোরও রক্ষণাবেক্ষণ যথেষ্ট ভালো হয় না, সেজন্য সে ময়লা আবর্জনা জমে এবং পানি ওই মেইন ড্রেনে যেতেও পারে না এবং উপরে চলে আসে। তো যাই হোক, এখন যেটি হচ্ছে দরকার সেটা হলো যে মহাপরিকল্পনা, রাজুকের যে পরিকল্পনা আছে বিশাল 2035 সাল পর্যন্ত, সেইখানে এই বৃষ্টির পানি সরে যাওয়ার জন্য ড্রেনেজ প্ল্যান তাদেরও আছে এবং সেইখানে তারা জলাধার রাখছেন কিনা, আগে যেগুলো ছিল সেগুলো নেই, নতুন করে পূর্ব ঢাকায় অনেকগুলো জলাধার থাকার কথা এবং খাল দিয়ে সেগুলো বেরিয়ে যাবে, মানে পুরাতন প্রাকৃতিক খাল না থাকলে নতুন করে সেখানে খাল খনন করা হবে। এই যে আপনারা হয়তো শুনে থাকবেন কয়েকদিন আগে এই কুড়িল থেকে পূর্বাচল এই যে 13-14 কিলোমিটার যে সড়ক,
300 ফিট
চওড়া সড়ক হবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, সেখানে এখন 100 ফিট চওড়া দুটো খাল হবে। এই খালগুলোর কি কাজ হবে? উত্তরের এবং দক্ষিণের পানি সেই খাল দিয়ে ওখানে এসে প্রবাহিত হয়ে এটা শীতলক্ষায় গিয়ে পড়বে। এটা একটা উত্তম প্রস্তাব। এখন এই ধরনের খাল এবং এই ধরনের চওড়া সড়ক ঢাকার পূর্ব দিকে প্রগতি সরণি থেকে একেবারে শীতলক্ষা পর্যন্ত অনেকগুলো হওয়া দরকার, এবং দরকার হলে ওখানে যে রাজুকের পরিকল্পনা বিশাল বিশাল জোয়াধার তৈরি করা সেগুলো, কিন্তু এখন আমরা দেখি প্রাইভেট ল্যান্ড ডেভেলপাররা, বড় বড় ডেভেলপাররা, তারা বিশাল বিশাল সেখানে আবাসিক শহর তৈরি করছেন। এই খাল ইত্যাদি পানি মানে প্রবাহের ব্যবস্থাটা ওইভাবে রাখছেন না। শুধু বড় কোম্পানি না, সাধারণ মানুষও তারা অপরিকল্পিত ভাবে প্রচুর ঘর বাড়ি তৈরি করে ওখানে আবাস করছেন। দায়িত্ব ছিল রাজুকের যে পরিকল্পনা মতো আগে থাকতেই সড়কগুলো চিহ্নিত করা, সড়ক বাস্তবায়ন করা এবং পাশাপাশি খাল অথবা জলাশয় নিশ্চিত করা, এবং যতটা সম্ভব পুরাতন প্রাকৃতিক খালগুলোকে সংস্কারের মাধ্যমে পুনর্খননের মাধ্যমে সচল করে দেওয়া। আর এটা হলো সবুজ এলাকা যতটা মানে যত সম্ভব রাখা। আপনারা দেখেন রাজুক যে কতগুলো আবাসিক এলাকা পরিকল্পনা করেছে, যেমন ধানমন্ডি যেখানে আমি নিজে থাকি, বনানী, গুলশান, উত্তরা, সবখানে কিন্তু বিশাল জলাধার আছে, সেগুলোকে লেক বলা হচ্ছে, এবং এইসব এলাকার পানি বৃষ্টির পানি সহজেই ওই লেকে গিয়ে জমা হয়, যার ফলে এই এলাকাগুলোতে তেমন, যেটি ওই আমাদের বন্ধু কমলাপুর থেকে ওদিক থেকে বললেন যে মারাত্মক তার বাড়িতে পানি উঠে গেছে। তো ধানমন্ডিতে যদি লেক না থাকতো ধানমন্ডির বাড়িতেও পানি উঠতো, এই এই কথাটা মনে রাখা দরকার।
চট্টগ্রামের কথা বলতে বলতে
লেকটা,
হ্যাঁ, চট্টগ্রাম থেকে একজন আমাদের শ্রোতা ফোন করেছে।
ও আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই,
তার বক্তব্যটা একটু শুনি। লিয়াকত আলী, হ্যালো।
অবশ্যই,
জি বলুন। চিটাগাং দিয়ে আলোচনা শুরু করেছিলেন নজরুল ইসলাম স্যার, বলুন।
চট্টগ্রাম থেকে বলতেছি, চট্টগ্রাম থেকে, যদিও বা চট্টগ্রাম বন্দরনগরী বাণিজ্যিক রাজধানী, এখন তো শুধু জলাবদ্ধতার রাজধানী, চট্টগ্রাম বাংলাদেশের অর্থনৈতিকভাবেও শুধু ক্ষতি, চট্টগ্রামবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছে না, শুধু বাংলাদেশের অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জলাবদ্ধতায়।
আপনি কি কিছু জিজ্ঞেস করতে চান প্রফেসর নজরুল ইসলাম? এবং জি বলুন।
জি জি, আমি 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 আগ্রাবাদ 23 নম্বর আমার বাসা, যেখানে বৃষ্টির পানিতে যে জলাবদ্ধতা, সাথে সাথে জোয়ারের পানি, এখন আমাদের দেশে দৈনিক পত্রিকাতে ডেইলি জোয়ারের পানি, কখন জোয়ার আসবে কখন বাধা আসবে এটা ফার্স্ট হেডিং এ দেওয়া হয়, কারণ আপনি ওই ওই ওইটার টাইম দিয়ে আপনি বাসায় ঢুকতে পারবেন, আসতে পারবেন, যেতে পারবেন। এই অবস্থা, মানে বৃষ্টি না হলে পানি, জোয়ারের পানিও আমার রোডঘাট বন্ধ হয়ে যাচ্ছে। এই যে জলাবদ্ধতা, এই যে অবস্থা, মানসিক নগরীর মানসিক কি যে অবস্থা, সেটা আপনারা টাকা পত্রিকাতে ম্যাগাজিনে দেখতেছেন, এটা বলতেছেন আমার ভাইয়েরা এখানে যেখানে আলোচক সবাই বিভিন্ন করতেছে। আমি এর আগে আমি ইউকে তে ছিলাম, লন্ডন ছিলাম, আমি নিউ ক্যাসল ছিলাম, আমি ওখানে বলতে পারবো যে সপ্তাহে 6 দিন বৃষ্টি হলেও, 24 ঘন্টায় 20 ঘন্টা বৃষ্টি হলেও কোথাও জলাবদ্ধতা কি জিনিস ওই পরিবেশের মানুষ কেউ বলতে পারে না।
জি আচ্ছা, আমরা
বাংলাদেশে,
জি
আমাদের যে বাংলাদেশে যে পরিকল্পিত, আমার আমার ভাই যেন একটু আগে বলছে যে উনি ধানমন্ডির যে কথা, আমি ধানমন্ডির 73 নম্বরে ছিলাম, ধানমন্ডির প্রতিটা বাড়ির পাশে যেই ঘাস এবং এই এই যেখানে যে লেক আছে, লেক পরিকল্পিত ভাবে যে বাড়িগুলো তৈরি হয়েছে, যেখানে পানি নিষ্কাশনের প্রথম শর্ত হলো নিজের বাড়ি, নিজের বাড়িতে অত্যন্ত ইট ব্যবহার করতে হবে যে ইট পানি নিষ্কাশন করে, এবং তার সাথে সাথে ঘাস থাকতে হবে, তার সাথে সাথে ঘাস থাকতে হবে।
আচ্ছা, আরো একজন যোগ দিয়েছেন আমাদের সঙ্গে, আমরা একটু তার, মোবারক হোসেন নামে আমাদের আর এক শ্রোতা বন্ধু যোগ দিয়েছেন, তার তার বক্তব্য একটু শুনি খুব সংক্ষেপে। হ্যালো,
হ্যাঁ হ্যালো,
জি মোবারক হোসেন বলুন।
মহাসড়ক এখানে যে পানির স্তূপ, সেখানে আসলে যাত্রীরা নামবে বা যাবে সেটা মানে এরকম কোন অবস্থাই সেখানে নাই। আমার প্রশ্ন হচ্ছে এরকম একটা মেইন রুটের মধ্যে এখানে কয়েকটা অফিস আছে, ঢাকা সেনানিবাস আছে এখানে, নৌবাহিনীর সদর দপ্তর এখানে, তারপর এর সামনে এই এখানে এই যে দুর্যোগ ব্যবস্থাপনার একটা ই কোথায়, এখানে প্ল্যানটা কোথায়? এখানে যদি পানি থাকে তাহলে অন্য অন্য অবস্থায় কি যাবে? ঢাকা মিরপুর দশ একই চিত্র,
শ্রোতা বন্ধুরা আপনারা আলোচনা শুনছেন হ্যালো ওয়াশিংটনের জলাবদ্ধতা সমস্যা নিয়ে বাংলাদেশের, আর এ নিয়ে আলোচনা করছেন অধ্যাপক নজরুল ইসলাম এবং সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ, যেটি এই দুইজন শ্রোতা কথা বলছিলেন, লিয়াকত আলী এবং মোবারক হোসেন। আমি একটু সৈয়দ মোহাম্মদুল্লাহর কাছে আসছি, এরপর স্যারের কাছে আবার যাব। বাংলাদেশে সিটি কর্পোরেশন, রাজুক এবং সরকারের যে উন্নয়ন সংস্থা, এর ভিতরে একটা সমন্বয়হীনতার অভাব রয়েছে যেটি আমরা বিদেশে দেখতে পাই না। তো এই সমস্যার সমাধান করার জন্য কি করা যায়, কি উদাহরণ আমরা তুলে ধরতে পারি বাংলাদেশের কাছে? সৈয়দ মোহাম্মদুল্লাহ,
কয়েক বছর আগে স্যান্ডি নামে একটা এখানে বলে স্টর্ম হয়েছিল।
আচ্ছা, স্যান্ডির সবচেয়ে বড় প্রত্যক্ষদর্শী হচ্ছে আমি নিজে, কারণ আমি স্ট্যাটেন আইল্যান্ডে থাকতাম এবং স্যান্ডি হিট করেছিল স্ট্যাটেন আইল্যান্ডে
খুব বেশি। তো সেই সময়, সেই স্টর্মের সময় আপনি জানেন নিউ ইয়র্ক নগরীর দুনিয়াতে অত্যন্ত উন্নত একটা দেশ,
এই তিন দিন অন্ধকারে ছিল
শহর। এই শহরকে আমি কেবল মহেঞ্জোদারোর সাথে তুলনা করতে পারি, কয়েক হাজার বছর আগে তৈরি খুব চমৎকার মানে গ্রিডের ব্যবস্থা। তাই হোক, এই শহরে একদম ইস্ট রিভারের উপরে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির নিউ ইয়র্ক ইউনিভার্সিটি হসপিটাল, সেই হসপিটালের নিচের তলা পুরো প্লাবিত হয়ে গেল। সেখান থেকে মানে মধ্যরাতে কি যে কষ্ট করে কয়েক ডজন মানে সন্তান প্রসবা মহিলাকে এবং নতুন ভূমিষ্ঠ বাচ্চাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হলো। নিউ ইয়র্ক শহরে অপরিকল্পিত ব্যবস্থা আছে, সব একেবারে যে আদর্শ ব্যাপার পৃথিবীর সব জায়গায় তা না, সেটার আমরা দেখেছি। এবং কয়েকটি সাবওয়ে লাইন টোটালি বন্ধ হয়ে গেল, কয়েকটি এক বছর দু বছর পর্যন্ত অচল ছিল, এখনো পর্যন্ত একটা রিপেয়ার চলছে। এটা আমাদের খেয়াল রাখা উচিত। এক, দুই নম্বর টাকার সমস্যা এই শহরে। আমাদের দেশে তো প্রচুর সমস্যা, অর্থাভাব, প্ল্যান অনেক করা যায় অর্থাভাব একটা, তারপরে আমাদের দেশে যেটা সেটা দুর্নীতি প্রচন্ড। ১,০০০ কোটি টাকা একটা পরিকল্পনা করা হলো, ৫০০ কোটি টাকা তার থেকে লোপাট হয়ে যায়, এটি আরেকটি ব্যাপার। কিন্তু ওভারঅল সমস্যা হচ্ছে কেবল এই যে বৃষ্টির সময় নদীর দিকে যে পানি সরতে পারে না, সারা দেশের নদীগুলোর নাব্যতা কমে গেছে, সেগুলো মানে ন্যারো হয়ে গেছে এবং নিচের দিকে পলি জমে গেছে। এর একটা কারণ ফারাক্কা বাঁধ, ভারত যে উপরিভাগে একটার পর একটা বাঁধ দিয়ে যে সর্বনাশ সৃষ্টি করেছে, বাংলাদেশের নদী সবগুলোর নাব্যতা প্রচন্ড ভাবে কমে গেছে, এটি আরেকটি সমস্যা। ফলে ওভারঅল সমস্যা বন্যার সাথে, এই মানে বৃষ্টি হলে তো বন্যা সারা দেশে হয়ে যায়, কেবল শহরগুলোতে হয় তা না, শহরগুলোতে বেশি লোক থাকেন তাদের কথা শোরগোল আমরা বেশি শুনি। সব শহরে, চট্টগ্রাম শহরে আমি ষাটের দশকে ৫৯ সাল থেকে প্রায় এক দশক ছিলাম, সেই শহরে সেই সময়ও জলাবদ্ধতা হতো, কম হতো হয়তো ঢাকার তুলনায়, তখন হতো, লোক তো এখনকার তুলনায় মানে ১০ ভাগের ১ ভাগ ছিল। এই সমস্যার জন্যে মানে পরিকল্পিত প্ল্যান দরকার, শহরগুলো চারপাশে সম্ভব হলে এক ধরনের দেয়াল তৈরি করে দেওয়া যায় কিনা, বিজ্ঞ অধ্যাপক সেটা বলতে পারবেন, আমি লেম্যান হিসাবে মনে করছি সেটা যদি করা হয়, এবং পানি বিভিন্ন জায়গায় পাম্প বসিয়ে সরানোর ব্যবস্থা করা যায় কিনা, অনেক জায়গায় আর খাল তৈরি করা যাবে না, জলাশয় আর তৈরি হয়তো করা যাবে না, যদ্দুর সম্ভব করা হোক
আচ্ছা, খাল
করলে ভালো, কিন্তু যা এর পরে যখনই প্রচন্ড বৃষ্টি হবে সাথে সাথে উপরি পানিকে আপনার চারি নগর দেয়াল করে তার বাইরে ফেলে দেওয়ার কোন ব্যবস্থা করা যায় কিনা,
এটা ভাবা যায়।
ব্যাপারে আমি বিজ্ঞ অধ্যাপক।
আচ্ছা, খাল নতুন তৈরি করা যাবে না, খাল নতুন তৈরি করা যাবে না আপনি বললেন, তো আমি একটি দৈনিক
সম্ভব কিনা, সম্ভব হবে কিনা এটা আমার ব্যাপারে আমার সন্দেহ।
আমাদের দুই তিনটা দৈনিক পত্রিকার খবরের আমি ছোট্ট একটি অংশ পড়ছি। জাতীয় সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধিতে সুপারিশ করা হয়েছে, এটি একটি, যেখানে বলা হয়েছে যে চলমান বন্যা পরিস্থিতি যেন আর ভবিষ্যতে এরকম না হয় সেজন্য এডিপিভুক্ত প্রকল্পের জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে খাল পুনঃখনন করার সুপারিশ করা হয়েছে, নদী ড্রেজিং করার সুপারিশ করা হয়েছে ড্রেজার অধিদপ্তরের। তো এই তারপরে আবার নজরুল ইসলাম স্যার বললেন যে রাজুকের 2015 সালের যে পরিকল্পনা 35 সাল পর্যন্ত, এটি বাস্তবায়নের ক্ষেত্রে খাল খনন, নদী ড্রেজিং এই সব বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের যে বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়হীনতার অভাব রয়েছে। আমি আজকে খাল খনন করতে গেলাম, আপনি এসে কালকে বললেন যে না এখানে খনন করা যাবে না, এইটা সমাধান না হওয়া পর্যন্ত তো এটা সমস্যার মূল সমাধান হবে না। অধ্যাপক নজরুল ইসলাম কি কি বলেন, এটা কিভাবে সমাধান করা সম্ভব?
না, এটা ঠিকই, ওই যে কিছু খাল তো খনন করা যাবে, পুনর্খনন, এই প্রাকৃতিক খাল সবগুলো যাবে না, যেগুলো সম্ভব সেগুলোকে পুনরুদ্ধার করা খননের মাধ্যমে, সংরক্ষণ করা। তো খাল খনন করার পরে সংরক্ষণ যে করতে হবে সেই বিষয়টি গুরুত্ব দিতে হবে, তার মানে এর দেখভালটা করতে হবে, রক্ষণাবেক্ষণ, এবং সেইখানে জনসচেতনতাও লাগবে। ঢাকা ওয়াসা কয়েকটি খাল কল্যাণপুর দিকে চেষ্টা করেছে, খুব সুন্দরভাবে বাধাই করে দিয়েছে, তারপরেও দেখা যায় মানুষ সেখানে বর্জ্য ফেলে। এই জিনিসগুলো বন্ধ করা, স্থানীয় যারা নেতা আছেন তাদের অংশগ্রহণ, জনগণের অংশগ্রহণ, এটা খুব জরুরি, এটা লাগবে। ওয়াসার নিজস্ব যে ড্রেনেজ মাস্টার প্ল্যান সেগুলো কিন্তু আছে এবং ভবিষ্যতে হবে, যদিও তারা এখন এই ড্রেনেজ সিস্টেমটা, এই দায়িত্বটা এখন সিটি কর্পোরেশনকে দিতে চান। তো আমি নিজেও এক সময় ওয়াসার চেয়ারম্যান ছিলাম, আমরাও চেষ্টা করেছি, এখন সিটি কর্পোরেশনের কাছে দেওয়া মানে তাদের তো সেই জনবল, জনশক্তি এবং দক্ষতা সেগুলো আছে কিনা সেটা একটা প্রশ্ন। একটা সময় তো ছিল, এখন সমন্বয়ের কথা বলা হয়, একটা সময় ছিল 1953 আগে, সে ঢাকা মিউনিসিপালিটির হাতেই সব দায়িত্ব ছিল, নগর পরিকল্পনাও তাদের দায়িত্ব ছিল, 53 সনে আইন করে সেটা সরিয়ে নিয়ে রাজুককে দেওয়া হলো, ডিআইটি কে। তারপরে পানির দায়িত্ব একেবারে গোড়া থেকে মিউনিসিপালিটির ছিল, 1964 সনে ঢাকা ওয়াসা তৈরি করে সেই দায়িত্বটা সরিয়ে নেওয়া হলো এবং ওয়াসাকে দেওয়া হলো মিউনিসিপালিটি থেকে। এখন আবার এত বছর পরে আমরা বলছি এগুলো সব ফেরত দাও, হ্যাঁ এক ইউনিট নিয়ে যাও,
এইটাই সবচেয়ে ভালো কথা।
হ্যাঁ, এখন হাস্যকর ব্যাপার, এখন তাহলে সিটি কর্পোরেশনের অধীনে রাজুককে নিয়ে আসা হোক, ওয়াসাকে পুরো করে নিয়ে আসা হোক, অন্য যেগুলো আছে, তার মানে নগর সরকার যে দাবি করা হচ্ছে এই সব দায়িত্ব তাকে নিতে হবে, তো এটা একটা কঠিন ব্যাপার। তবে একটা জিনিস খাল নিয়ে বলা হচ্ছে, এই যে আমি একটু আগে বললাম 300 ফিট রাস্তার দুই ধারে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে 100 ফিট চওড়া খাল হবে, এখন আমরা কি এরকম আশঙ্কা করব? যদি মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় না থাকেন, বিরোধী কেউ ক্ষমতায় আসেন, এই খালগুলো বন্ধ করে দেবে? বাংলাদেশে কিন্তু সবই সম্ভব, তো এই ধরনের চিন্তা একটা অসম্ভব চিন্তা, তাও করতে হয়।
এটার কারণে আমাদের সমস্যাগুলো জিয়ে রেখেছে
রাজুকের যে পরিকল্পনা, ওয়াসার যে পরিকল্পনা, আমি বলবো পরিকল্পনাগুলো সঠিকভাবে হয়েছে কিনা এইটা পর্যালোচনা করা হোক, যদি সঠিক হয় তাহলে অনুমোদন করা হোক, অনুমোদনের পরে এটা যথাযথভাবে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ দৃষ্টি দেওয়া হোক। এই যে কদিন আগে ঢাকায় একটা কনফারেন্স হলো বিশ্বব্যাংকের উদ্যোগে, সেখানে দিল্লির চিফ মিনিস্টার এসেছিলেন শীলা দীক্ষিত, দুটো কথা তার আমার কাছে খুব ভালো লেগেছে, একটা হলো প্রশাসনিক ব্যবস্থাটা, শাসন ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় হবে এবং বাস্তবায়ন সঠিকভাবে হবে। একজন বললেন উন্নয়ন প্রকল্প নেওয়া হয় তার অর্ধেক টাকাই দুর্নীতিতে চলে যায়, এটা একটা বড় জিনিস, এইটা বন্ধ করা দরকার, যে কোনো প্রজেক্টেই এখন সততার সাথে নিষ্ঠার সাথে বাস্তবায়ন দরকার, এখন যেই প্রকল্পগুলো নেওয়া হচ্ছে এগুলো যেন সঠিকভাবে বাস্তবায়ন করা হয়, এবং ঢাকা চট্টগ্রাম ছাড়াও অন্যান্য শহরেও এইরকম জলাবদ্ধতা হচ্ছে, এগুলো ভুল বাস্তবায়নের কারণে, এবং জনগণকে নিবৃত করা যাচ্ছে না, দ্রুত উন্নয়ন করতে গিয়ে তারা অনেক ধরনের প্রকৃতি বিরুদ্ধ কাজ করেন। এখন এই যে এখন নতুন পরিকল্পনার কথা বলা হচ্ছে বিশ্ব ব্যাংকের একটা সেমিনারে, আমি যেতে পারি নাই কিন্তু কাগজে দেখেছি, তারা পূর্ব ঢাকার বিরাট সম্ভাবনা দেখছেন, এটা ঠিক।
পূর্ব ঢাকা বলতে কি, ওই যে নতুন পূর্বাচল সহ যে উপশহর,
পূর্বাচল সহ একেবারে পূর্বাচল থেকে ডিএনডি পর্যন্ত বিশাল এলাকা।
আচ্ছা,
এটা নিম্নভূমি, এখনো অনুন্নত অধিকাংশ, কিন্তু এখানে ল্যান্ড ডেভেলপাররা ঢুকে পড়েছে, জনগণ উন্নয়ন করছে, এখন এখানে পরিকল্পনাটা সঠিক হতে হবে। কিন্তু বিশ্ব ব্যাংকের একটা পরামর্শ ওখানে আছে, পূর্ব ঢাকায় বাঁধ দেওয়া হোক, যেটি একজন শ্রোতা বললেন, এই বাঁধ দেওয়াটা হবে একটা মারাত্মক ভুল কাজ। পশ্চিম ঢাকায় দেওয়া হয়েছে, এটা অলরেডি ডেভেলপড এরিয়া, সেখানে ঠিক আছে, কিন্তু পূর্ব ঢাকায় একেবারে কি বলে অনুন্নত এলাকা, জলাভূমি, সেইখানে তো এটা দেওয়া ঠিক না। আপনাদের কাছেই জাতিসংঘ নিউ ইয়র্কে, সেখানে ডক্টর নজরুল ইসলাম আছেন, তিনি এই নিয়ে বিরাট
বিরাট, ডক্টর নজরুল ইসলাম মাঝে মধ্যে আমাদের অনুষ্ঠানে আসেন,
তার পরামর্শ হলো এগুলো উন্মুক্ত রাখা হোক। আমরা একসাথেই বাপাতে কাজ করি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, আমারও মত একই, এবং ঢাকা ওয়াসার যে MD তাকসিম খান, তিনি জোর গলায় বলেন পূর্ব ঢাকায় কোনো বাদ দেওয়া চলবে না, দেওয়া উচিত না। এই ধরনের ভুল পরামর্শ কিন্তু এই যে বিশ্ব ব্যাংকের মতো সংস্থার থেকেও আসছে, সেটা ভয়াবহ। তো এই জিনিসগুলো খালি রাজুককে ওয়াসাকে দোষ দিয়ে লাভ নাই, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী দাতা গোষ্ঠী বা বিশ্ব সংস্থা, তাদেরও খেয়াল রাখতে হবে এই শহরের মঙ্গলটা কি। আর চট্টগ্রামের বেলায় এটা খুবই দুঃখজনক, সমুদ্রের পাশে শহর, পাহাড়ি শহর, সেইখানেও জলাবদ্ধতা হয়, এটা বোধহয় খুব জরুরি ভিত্তিতে কিছু সমাধানের চেষ্টা অবশ্যই করা উচিত।
আচ্ছা, আজকে আমার মনে হয় যে আজকে টিভি নিউজে আমি দেখলাম যে পুরো নিউজ জুড়ে একটা অংশ ছিল জেলা প্রশাসকদের সম্মেলন হচ্ছে ঢাকায়, বোধহয় শেষ অলমোস্ট, দুই তিন দিনের সম্মেলন ছিল। তো জেলা, হ্যাঁ, তো এই জেলা প্রশাসকদের সম্মেলনে আজকের আলোচনার মুখ্য বিষয় দেখলাম যে সারা দেশের জলাবদ্ধতা সমস্যা দূরকরণের জন্য কি কি করা যায়, তাদেরকে বোধহয় কিছু নির্দেশনা দেওয়া হয়েছে বিভিন্ন জেলা প্রশাসকদেরকে। তো ডিসেন্ট্রালাইজেশনের কথা আমি বলছি, যে জেলা প্রশাসকদের মাধ্যমে বিভিন্ন ছোট ছোট শহরে, ঢাকা চিটাগাং ছাড়াও, যেখানে এই ধরনের সমস্যা আছে সেগুলো নিরসনে কাজ করা সম্ভব কতটা, এবং তাতে কেন্দ্র থেকে কতটা সহায়তা করতে পারে।
আচ্ছা, এখানে আমি একটু বলি, এটা তো ঠিকই যে বিভাগীয় শহর, জেলা শহর, উপজেলা শহর সবখানেই কিন্তু উন্নয়ন পরিকল্পনা, নগর পরিকল্পনা তৈরি হয়ে যাচ্ছে বা অনেকটা হয়ে গেছে, সেইগুলো বাস্তবায়নের চেষ্টা করা হোক, এক নম্বর। দু নম্বর হলো, বাংলাদেশ সরকার কিন্তু একটা বিশাল মহাপরিকল্পনাতে একবার মেগা পরিকল্পনা হাতে নিয়েছেন, সেটার নাম হলো বাংলাদেশ ডেল্টা প্ল্যান, বদ্বীপ পরিকল্পনা। এটা সমগ্র বাংলাদেশের জন্য, বিশেষত পানি বিষয়ক, পানি নিষ্কাশন, পানি সরবরাহ ইত্যাদি, সেইখানে নগর ভিত্তিক পরিকল্পনাও আছে, আমি ওই একটা কমিটিতেও আছি, সেখানে এই ঢাকা শুধু না, সব শহরের কথাই চিন্তা করা হচ্ছে, তার মানে এটা খুবই গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে বাংলাদেশের এই পানি ব্যবস্থাপনা। এবং নেদারল্যান্ড গভর্নমেন্ট, যার কথা উল্লেখ করেছেন একজন, যে হল্যান্ডে তো সমুদ্রের নিচে অনেকটা, সেখানে তো অব্যবস্থা হয় না, তাদেরই অভিজ্ঞতা নিয়ে কাজ করা হচ্ছে। এবং শুধু পরিকল্পনা করলে তো হবে না, সেটার বাস্তবায়নটা সঠিক হতে হবে, সুষ্ঠু হতে হবে। তবে আমার মনে হয় বাংলাদেশ সরকারের ওই যে পরিকল্পনা ডেল্টা প্ল্যান, এটা একটা ভালো উদ্যোগ, সুদূর প্রসারী 2100 পর্যন্ত, এটা 20 মেয়াদি না, 85 মেয়াদি। সুতরাং সেইখানে নগর পরিকল্পনা এবং নগরের বাইরে গ্রামাঞ্চল পরিকল্পনা, পানি পানি বিষয়ক, মানে কি বলে নিষ্কাশন, সেগুলো গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
আচ্ছা,
তারপরে বড় কথা হলো যে এগুলো বাস্তবায়নটা ঠিক হতে হবে।
আমাদের সঙ্গে একজন শ্রোতা যোগ দিয়েছেন ইতিমধ্যে, দেখি। হ্যালো,
আসসালামু আলাইকুম, আমি মাসুম বিল্লাহ।
জি জি,
ভালো আছেন না?
এই তো ভালো। আপনি কি কোথায় আছেন, কি অবস্থায় আছেন, পানিবন্দী আছেন কিনা?
হ্যাঁ, আমি সম্প্রতি আসছি এলো গাজীপুর থেকে, আসছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ।
আচ্ছা,
এখানে সেনাবাহিনীর একটা আবাসিক প্রকল্প আছে জলশীল, এই প্রকল্পের এখানে একটা সাব স্টেশন তৈরি হয়েছে 33 KV, যা এই মাসের 8 সেনা প্রধান উদ্বোধন করে গেলেন। তো জল বৃষ্টির কারণে এটা খালের পাড়েই প্রকল্পটা উদ্বোধন করা হয়েছে। বালির পানি যাওয়ার সময় বালি সরিয়ে নিয়ে গেছে খালের মধ্যে, এবং ওই বালি বাঁধের সাথে পানি একসাথে মিশে ওই সাব স্টেশনের একটা অংশ বইসা পড়ে গেছে। ওইটা রক্ষার জন্যই এখন আমরা এই পানির মধ্যে অবস্থায় ওখানে আছি।
তার মানে কি আপনি জলাবদ্ধতা কাজ, জলাবদ্ধতা নিরসনের পক্ষে কাজ করছেন এখন? আমরা এই নিয়ে আলোচনা করছি, তো
আপনার কি প্রশ্ন করতে পারি এই শ্রোতাকে?
জি,
আপনাদের এই যে জলশিরি প্রজেক্ট যাই নাম হোক, এখানে জলাধার রাখা হয়েছে কিনা পর্যাপ্ত পরিমাণে?
আচ্ছা, লেক রাখা হয়েছে এবং প্রকল্পের ভিতরেই,
ঠিক আছে যদি সংযোগ করে দেওয়া হয়।
আচ্ছা,
আর তারপরেও ভিতরে একটা জলাধার থাকা খুব দরকার।
আপনি কি কিছু প্রশ্ন করতে চান কিনা প্রফেসর নজরুল ইসলাম বা সৈয়দ মোহাম্মদুল্লাহকে?
হ্যাঁ, আমি আসার সময় যে দেখলাম যে রাস্তাঘাটের যে অবস্থা বৃষ্টির পানিতে, মানে রাস্তার পানি সরে যেতে পারে না, খনা খদ ধরে গাড়ি নিয়ে আসাটাই খুব রিস্কি, এতে করে যানজটের সম্মুখীন হয়েছিলাম গতকালকে আজকে এখানে আসার ব্যাপক যানজটের মধ্যে।
হ্যাঁ, এটা নিয়েই তো আলোচনা চলছে। ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এখন ঢাকা শহরে তো জলাবদ্ধতা হওয়ার নানা কারণ আছে। এক নাম্বার হচ্ছে মানুষ ঠিক মতো ময়লা ফেলে না, জায়গা মতো এখানে ওখানে ফেলে, মাইন হলে ঢাকনা নেই, ময়লা গিয়ে ড্রেনেজ সিস্টেমে ঢোকে, ইলেকট্রিক তারের জন্য লাইন কাটাকাটি হয়, তো এই সব নানান কারণে।
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ওই যে খাল ভরাট করা হয়েছে।
হ্যাঁ, খাল ভরাট করা হয়েছে, এটা নিয়েও আলোচনা হয়েছে। আমি
এখন খালের উপর দিয়ে আমরা গাড়ি নিয়ে আসি, আগে এখানে খাল ছিল, আমি বলতেই পারবো না, আমার আগের প্রজন্ম হয়তো।
ও, সঞ্জয় নামে আরেকজন শ্রোতা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমি আরেকজন শ্রোতার একটু বক্তব্য নিয়ে আমরা শেষ করবো আর দুই তিন মিনিটে। ধন্যবাদ মাসুম বিল্লাহ। হ্যালো, জি জি বলুন, জলাবদ্ধতা নিয়ে আপনার মনে কি প্রশ্ন আছে?
জলাবদ্ধতার একমাত্র কারণ হচ্ছে মানুষের যে এত লোভ যা ভাবা যায় না, এরা হচ্ছে।
সঞ্জয়, আপনি কোথায় থাকেন?
বাগেরহাটে।
বাগেরহাটে, আচ্ছা বলুন।
তো মানে ভূমিদস্যু স্পেশালি হচ্ছে যারা ভূমি অর্থাৎ জমি টমি দখল করে, এরা হচ্ছে এই মানে খাল বিল তারপরে এই যে নালা আছে এগুলো ভরাট করে এমন অবস্থা তৈরি করেছে যে কারণে একবার যদি জল জমে যায় এই জল আর মানে নামার কোনো ব্যবস্থা নেই।
এটা নিয়ে আমরা কথা বলছি অধ্যাপক নজরুল ইসলামের সঙ্গে। আমি আপনাকে ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। স্যার, আমরা এক মিনিটের ভিতরে শেষ করব, আর দুই তিন মিনিট সময় আছে আমাদের। আপনি একটু সমাপনী বক্তব্য যদি দেন, কিভাবে আমরা এর থেকে মুক্তি পেতে পারি?
আমার বক্তব্য হলো এটাই যে এই জল নিষ্কাশন নিয়ে সার্বিকভাবে শহরগুলোর যে পরিকল্পনা, নগর পরিকল্পনা, সেইখানে এই প্রশ্নটা, এই বিষয়টি অবশ্যই থাকতে হবে এবং সমাধান থাকতে হবে। এবং ঢাকার বেলায় ঢাকা ওয়াসা রাজু কেরা যে প্ল্যানগুলো করেছে সেগুলো বাস্তবায়ন করতে হবে। অন্যান্য শহরেও এটাকে খুবই গুরুত্ব দিয়ে এটা রাখতে হবে এবং প্রত্যেক শহরেই পর্যাপ্ত, যেহেতু আমাদের বৃষ্টিবহুল এলাকা এবং সমতল বেশিরভাগ এলাকা, প্রত্যেক শহরেই পর্যাপ্ত পরিমাণ জলাধার রাখতে হবে। খাল বিল থাকলে সেটা সংরক্ষণ করতে হবে, নদী থাকলে সেটাকে সংরক্ষণ করতে হবে। এই জন্য কর্তৃপক্ষ, জনগণ সবাইকে সম্মিলিতভাবে
সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ যোগ দেওয়ার জন্য আজকের হ্যালো ওয়াশিংটনে। এবার সৈয়দ মোহাম্মদুল্লাহর কাছে আসছি আপনার সমাপনী বক্তব্য শোনার জন্য। কি পরামর্শ?
গুরুত্বপূর্ণ বিষয়ে সম্ভবত অধ্যাপক নজরুল ইসলাম টাচ করেছেন। আমি অন্য একটা নতুন পয়েন্ট যোগ করতে চাই, সেটা হচ্ছে অতি ছোট্ট একটি দেশ, কিন্তু এই দেশে 16.5 কোটি লোকের বাস, ফলে দিন দিন লোক বাড়ছে। এটির ব্যাপারে, এই জনসংখ্যা কমানোর ব্যাপারে আমাদের সমস্ত পরিকল্পনার সাথে এইটি নিয়ে আমাদের দৈনন্দিন আলোচনা হওয়া দরকার। জনসংখ্যা কমানো, প্রতি পরিবারে দুজনের বেশি সন্তান নেওয়ার জন্য জনসচেতনতা সৃষ্টি করা, পরিবার পরিকল্পনার প্রতি জোর দেওয়া, অন্যান্য সব কিছুর সাথে এই এক
হচ্ছে
সব পরিকল্পনার বাস্তবায়ন সরকারের হাতে না রেখে
অসংখ্য ধন্যবাদ সৈয়দ মোহাম্মদুল্লাহ এবং অধ্যাপক নজরুল ইসলাম আপনাদের দুজনকে, সুপ্রিয় শ্রোতা আপনাদেরকেও ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।